ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মার্কিন নাগরিক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই জহুরুল আলমের।
সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।
আর রয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভাষণ নিয়ে প্রফেসর আলী রিয়াজের সাক্ষাৎকার।
শেষ পর্যন্ত সবগুলোকে একত্রিত করলে তার একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন যাতে তারা পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকাগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে। সেখানে গত এক বছরের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
মার্কিন নাগরিক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার ভোর ৫:৩০ দিকে র‍্যাব ১০ একটি দল যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর র‍্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মুফতি মাহমুদ খান জানান, এক বছর পূর্বে ফারাবির ফেসবুকে স্ট্যাটাসে দেখা গেছে মান্নান রাব্বি নামের এক ফেসবুক বন্ধুকে লিখেছে, অভিজিৎ রায় আমেরিকায় থাকে, তাকে এখন হত্যা করা সম্ভব নয়। র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারাবি দাবি করেছেন ব্লগে লেখালেখি সূত্রে অভিজিৎ রায়ের লেখার সঙ্গে পরিচিত হন। এক পর্যায়ে লেখালেখি নিয়ে অভিজিতের সঙ্গে তার মতভেদ তৈরি হয়। সংবাদ ব্রিফিংয়ে শফিউর রহমান ফারাবিকে হাজির করা হয়। বিকেলে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ৩৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের পাশে খুন হন অভিজিৎ। তার স্ত্রী অবস্থা এখনো আশঙ্কাজনক। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আমেরিকার নাগরিক লেখক ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার দায়ে অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব, সেই রিপোর্টটি আপনারা শুনলেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর কাছে। বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ঢাকায়। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার অনুষ্ঠিত ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুদেশই সামনের দিকে তাকাতে আগ্রহী। তিনি বলেন, তারা সার্ক, বিমটেক এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তিস্তা নদীর পানিবর্তন চুক্তি এবং সীমা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিপাক্ষিক সকল বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক, উপ আঞ্চলিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়। পরে ভারতীয় পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করেছেন। এদিকে সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। বৈঠক শেষে জানানো হয়েছে, শীঘ্রই দুদেশের মধ্যে ট্রেড প্রোটোকল এবং কোস্টাল শিপিং এর উপর দুটি চুক্তি স্বাক্ষরিত হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশ হাইকোর্ট। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী আরেকটি প্রতিবেদনে।
অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে হরতাল অবরোধে আইনগত বাধানিষেধ আরোপে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চারটি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই রুল জারি করে। স্বরাষ্ট্র, তথ্য ও বাণিজ্য সচিব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বিকল্প ধারা সহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। উল্লেখ্য যে প্রায় দু মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে হরতাল অবরোধ চলছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের পক্ষে বলেছেন ওই দেশের ওপর যেভাবে জোর দেয়া হচ্ছে তাতে সুস্পষ্টভাবে অসমতা নজরে পড়ে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে ইসরায়েলপন্থী দলের সম্মেলনে ভাষণ দেন এবং মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তব্য রাখবেন। জেনিভাতে বক্তব্য দানকালে মিস্টার কেরি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে আনায় জাতিসংঘের ওই কাউন্সিলের ভূমিকার কথা উল্লেখ করেন। অবশ্য তিনি প্রশ্ন বলেন ইসরায়েলকেই কেন সবসময় সমাধানের পথ বাতলাতে হবে। তিনি বলেন ইসরায়েল রাষ্ট্রকে নিয়মিত অগ্রহণযোগ্য এবং বিচ্ছিন্ন করে তোলার চেষ্টা তারা সমর্থন করেন না। তিনি আরও বলেছেন মানবাধিকার প্রশ্নে কোনো দেশেরই পার পাওয়া উচিত নয়, কিন্তু কোনো দেশেরই ভিত্তিহীন পক্ষপাতিত্বের শিকার হওয়াটাও ঠিক হবে না। মঙ্গলবার মিস্টার নেতানিয়াহু যুক্তরাষ্ট্র কংগ্রেসে যে ভাষণ দেবেন তার উপর একটি বিশেষ সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর, শোনার আমন্ত্রণ রইল। ওই মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন যাতে তারা পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকাগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে। সেখানে গত এক বছরের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তিনি বলেছেন ক্রাইমিয়া এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, শিকার হচ্ছে যৌন নিপীড়নের, সেই সঙ্গে তাদের বন্দী করা হচ্ছে, পণের জন্য অপহরণ করা হচ্ছে, শ্রমে বাধ্য করা হচ্ছে এবং শুধুমাত্র তাদের পরিচয় ও বিশ্বাসের কারণে তারা শাস্তি পাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে এর উপর আলোকপাত করতে হবে এবং যারা এই মানবাধিকার লঙ্ঘন করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সোমবার মিস্টার কেরি জেনিভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখেন। এর আগে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। মিস্টার লাভরভ মানবাধিকার ফোরামে বলেছেন ইউক্রেনে অস্ত্রবিরতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অবশ্য তিনি কিয়েভকে আহ্বান জানিয়েছেন যাতে তারা উগ্রপন্থা থেকে সরে দাঁড়ায়। সোমবার বাগদাদের উত্তরে একটি গুরুত্বপূর্ণ এলাকায় ইরাকি বাহিনী এবং মিলিশিয়া যোদ্ধারা ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে। ব্যাপক প্রচারিত তিক্রিট শহর পুনর্দখলের অভিযানের অংশ হিসেবে তারা এই হামলা চালাল। সামরিক কমান্ডাররা বলেছেন ইরাকের বিমান বাহিনী হামলা চালায় এবং পদাতিক বাহিনী নানা দিক থেকে আক্রমণ করে। জুন থেকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে রয়েছে তিক্রিত। ওই সময়টাতেই উত্তর ইরাকে ইসলামিক স্টেট আগ্রাসন চালায়। তারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মজুলেরও দখল নেয়। শহরটি তিক্রিতের সালাদিন প্রদেশের অবস্থিত। প্রধানমন্ত্রী আলাবাদি রোববার হামলা শুরুর ঘোষণা দেন। তিনি টিকরিত এবং সালাদিন পুনর্দখলের প্রচেষ্টা সরেজমিনে দেখার জন্য সামারা সফর করেন। উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সোমবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবেই তাদের এই পদক্ষেপ। পিয়ংইয়ং হুঁশিয়ার করে দিয়ে বলেছে তারা ক্ষমাহীনভাবেই শত্রুর ওপর আঘাত হানবে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার বন্দরনগর নামপোর 490 কিলোমিটার দূরে পূর্ব সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র কিম মিন সুক বলেছেন ওই ঘটনাকে একটি উদ্দেশ্য প্রণোদিত উস্কানি হিসেবে গণ্য করা হচ্ছে, যেখানে সামরিক জবাব দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া সেই এলাকায় কোনো ধরনের সতর্কতা জারি করেনি, নৌ চলাচল নিষিদ্ধ করে কোনো ঘোষণাও দেয়নি। ভারতের পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা আসলে কত তা নিয়ে যে বিতর্কের উদ্ভব হয়েছে তা নিয়ে কলকাতা থেকে এই রিপোর্টটি পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা 131 পৌঁছেছে বলে সরকারি যে পরিসংখ্যান তার নির্ভরযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলছেন ডাক্তার রায়। প্রশ্ন হল শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা পূর্ব ভারতেই আক্রান্তের সংখ্যা বাকি দেশের তুলনায় সন্দেহজনকভাবে কম। যেমন রাজস্থানে আক্রান্ত 5,500, গুজরাটে 4,000, তেলেঙ্গানা 1,500, দিল্লিতে 2,700 ইত্যাদি। তুলনায় গোটা উত্তর পূর্ব ভারতে আক্রান্তের সংখ্যা 100 কম, ঝাড়খণ্ড ও বিহার রাজ্যে 0। রহস্যটা তবে কি? ডাক্তাররা বলছেন দেখা যাচ্ছে যেসব রাজ্যে সোয়াইন ফ্লুর নির্ণায়ক ল্যাবরেটরি যত বেশি সংখ্যায় রয়েছে সেখানেই আক্রান্ত ধরাও পড়ছেন তুলনায় বেশি সংখ্যায়। একটি মাত্র ল্যাবরেটরি থাকা পশ্চিমবঙ্গে রোগের ব্যাপ্তি সরকারি হিসেবের চেয়ে বেশি বলেই ডাক্তারবাবুদের আশঙ্কা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের 435 সাংসদ এবং সেনেট সভার 100 বিধায়ক, এই নিয়ে যুক্তরাষ্ট্রের দুকক্ষ বিশিষ্ট কংগ্রেস। এই কংগ্রেসেরই মিলিত দুকক্ষের যুগ্ম অধিবেশনে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার জন বেনার, হোয়াইট হাউস বা ডেমোক্রেটিক পার্টির সম্মতি ব্যতীত রেখেই। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ওই ভাষণ দেবার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর, এবং বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা বিতর্ক চলছে নানান মহলে। আমরা এ নিয়ে কথা বলেছি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের শিক্ষক চেয়ার ডক্টর আলী রিয়াজের সঙ্গে। এই আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষণ দেবার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ভাষণ দেবেন মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে, অন্তত তেমনটি মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন সামনে ইসরায়েলের নির্বাচন, তিনি যে ইরানের ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করেন ভোটারদের কাছে সে কথাটা বোঝাতেই নাকি তিনি বক্তৃতায় মনোযোগ নিবদ্ধ করবেন। রাষ্ট্রবিজ্ঞানের নিক্তিতে কিভাবে আপনি মাপবেন বিষয়টিকে?
হোয়াইট হাউসের ঠিক সম্মতি ছাড়াই এই ধরনের বক্তৃতা দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েনের এটা একটা প্রকাশ্য প্রমাণ। আর এখন ইসরায়েলের যে অবস্থান, বিশেষ করে তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যে অবস্থান, সেটা মনে করিয়ে দিচ্ছে একদিকে, যেটি আপনি উল্লেখ করেছেন যে সামনে ইসরায়েলের নির্বাচন, সেই পরিস্থিতিতে একটা অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য এর মধ্যে রয়েছে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যাতে করে ইরানের সঙ্গে একটা পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে চুক্তি, শুধু যুক্তরাষ্ট্র নয় আন্তর্জাতিকভাবে ইউরোপীয় দেশগুলো রয়েছে, একটা চুক্তি যাতে না হতে পারে, সেটাই আসলে মনে হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর এই বক্তৃতায় সফরের উদ্দেশ্য।
আপনি যেমন মন্তব্য করলেন তার প্রেক্ষিতে এটা বলতে হচ্ছে যে রিপাবলিকান স্পিকার জন বেনার এই বক্তৃতার জন্য আমন্ত্রণ জানালেও বেনিয়ামিন নেতানিয়াহু কেন এ আমন্ত্রণ গ্রহণ করলেন, এটা জেনেও যে হোয়াইট হাউস এটাকে কোনোভাবেই ভালোভাবে নেবে না, এটাও আলোচিত হচ্ছে অনেক মহলে।
এই মুহূর্তে এই ধরনের বক্তৃতা ইরানের সঙ্গে যে আন্তর্জাতিক সমাজের এবং যুক্তরাষ্ট্র যার নেতৃত্ব দিচ্ছে তার যে ইতিবাচক সাফল্যের সম্ভাবনা, সেগুলোকে আসলে ছোট করে ফেলবে। যেমন ধরুন এখন কংগ্রেসে ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচিত হচ্ছে এবং সেরকম একটা বিলও উপস্থিত আছে, এবং সেই বিলটা আসলে শেষ পর্যন্ত যদি কংগ্রেস পাস করে তাহলে হোয়াইট হাউস সেটাতে ভেটো দেবে, প্রেসিডেন্ট ওবামা সেটাতে ভোটে দেবে। কিন্তু যদি 2/3 বেশি সেনেটের থাকে সমর্থন, তাহলে এই ভেটোটা ওভাররাইড করা যাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, নেতানিয়াহু চেষ্টা করছেন যে যাতে করে ওই 2/3 সমর্থন তারা জোগাড় করতে পারেন, 60 জন সেনেটর সমর্থন জোগাড় করতে পারে। যদি সেটা হয় তাহলে যদি সত্যি সত্যি নিষেধাজ্ঞা আরোপ করা হয় বা নিষেধাজ্ঞার ক্ষেত্র এবং ব্যক্তি, ইতিমধ্যে নিষেধাজ্ঞা আছে এবং ক্ষেত্র এবং ব্যক্তি যদি বিস্তার লাভ করে, তাহলে ইরান বাধ্য হবে আলোচনা থেকে সরে যেতে, এবং সেটাই চাওয়া হচ্ছে মনে হচ্ছে অন্তত কারো কারো ক্ষেত্রে। ফলে এই পদক্ষেপ শেষ পর্যন্ত ওই অঞ্চলে শান্তি এবং সামগ্রিকভাবে বিশ্বশান্তির জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে হোয়াইট হাউসের যে শঙ্কা, সেই শঙ্কাটা আমি শুধু বুঝতেই পারি না, আমি মনে করি সেটা সঠিক। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে পদক্ষেপ সেটা কেবলমাত্র হোয়াইট হাউস অপছন্দ করছে তা না। সাম্প্রতিককালের এক জরিপে দেখা যাচ্ছে যে 63% মার্কিনী নাগরিক কংগ্রেসের এই আমন্ত্রণের বিরুদ্ধে। তার মানে হচ্ছে অধিকাংশ মার্কিনী নাগরিকও মনে করে যে এই মুহূর্তে এই ধরনের একটি পদক্ষেপ খুব বেশি ইতিবাচক নয়, এবং কংগ্রেসের নেতৃত্ব বিশেষ করে জন বেনার কেন এটা করছেন সেটা তার অভ্যন্তরীণ রাজনীতিও রয়েছে, অর্থাৎ আগামী বছর যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন, তার জন্য রিপাবলিকানদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি তারা তুলে ধরার চেষ্টা করছেন।
আপনি যেমনটি কিনা বললেন যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ক্ষেত্রে, আন্তর্জাতিক স্তরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এই ভাষণের, এই পরিকল্পনার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। কিন্তু সেই সঙ্গে এটাও আমরা জানতে চাইব যে এই বক্তৃতার পরে যুক্তরাষ্ট্রে আগামী দিনের রাজনীতির সুদূর প্রসারী কোনো নেতিবাচক প্রভাব আপনি দেখছেন?
এক্ষেত্রেও আমি আবার আরেকটি জরিপের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। যেমন ধরুন, গত বছরে আমরা কি দেখতে পেয়েছি, গত বছরে ডেমোক্রেটদের মধ্যে, এক বছরেই ডেমোক্রেট বা ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমেছে 10%। এটা গত বছরের ঘটনা, গত এক বছরের ঘটনা। এখন যদি এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়, যা হচ্ছে, এবং তার প্রভাব যদি ডেমোক্রেটদের উপর পড়ে, তাহলে ইসরায়েলের প্রতি ডেমোক্রেট বা ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে আসলে সমর্থন আরো হ্রাস পাবে। আর জন কেরি সম্প্রতি যে কংগ্রেসের সামনে একটি কমিটির সামনে তিনি কথা বলছিলেন, তখন তিনি এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের নেতা নেওয়ার আগ্রহ ছিল এবং তিনি সেই বিষয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু একটা বক্তৃতা কিন্তু কংগ্রেসে দিয়েছিলেন এবং সেটা তিনি উল্লেখ করেছেন। এবং ইরাক যুদ্ধের পরিণতি যে কি হয়েছে, মার্কিন জনগণের মধ্যে তার যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সঙ্গত কারণে, সেটা কেরি মনে করিয়ে দিয়েছেন। ফলে এগুলো ছোট ছোট ভিন্ন ভিন্ন ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত সবগুলোকে একত্রিত করলে তার একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে, আসু না পড়লেও
সুদূর প্রসারী
পড়বে বলেই মনে হয়। মানে
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় আমেরিকান লেখক ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড এবং অনেক কটি জিজ্ঞাসা। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। আজকের বিজ্ঞান পর্ব এখন। আজকের আলোচ্য বিষয় ম্যালেরিয়া। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট উপস্থাপন করছেন সাবরিনা চৌধুরী।
ব্যাংককের মাহিডল অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের গবেষক চার্লস উইড্রো এবং তার দল সাম্প্রতিক এক গবেষণায় লক্ষ্য করেছেন, ভারত সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে উত্তর মিয়ানমারে ম্যালেরিয়া জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে।
resistant parasites that we do extending that far sort of north and close to the border was to some degree a surprise.
গবেষকরা আশঙ্কা করছেন, কিছুকাল আগে আফ্রিকাতে ম্যালেরিয়া জীবাণু যেভাবে ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছিল, ঠিক সেভাবেই তা এখন দক্ষিণ পূর্ব এশিয়াতেও পরিলক্ষিত হচ্ছে। উইড্রো আরো বললেন,
we don't know exactly how fast things are moving. Our study is a snapshot really as to the current situation. It's reasonable to say that yes, we should be worried about movement of people and parasites.
তিনি বললেন, তার গবেষণা দল এখনো নিশ্চিত নয় কত দ্রুত তা ছড়াচ্ছে, তবে জনসাধারণের উচিত এসব এলাকায় গতিবিধিতে সচেতন থাকা। মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তপ্রবাহে ঢুকে যায়, তারপর তা যকৃতে অবস্থান করে এবং সেখান থেকেই বংশবৃদ্ধি করতে থাকে। এই ম্যালেরিয়া প্রতিরোধে আর্টেমিসিনিন একটি সাফল্যজনক প্রতিষেধক, তবে সম্প্রতি এই ওষুধটিও কাজ করছে না। মিয়ানমারের 55টি স্বাস্থ্যকেন্দ্র থেকে 940টি জীবাণুর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে প্রমাণিত হয়েছে আর্টেমিসিনিন ওষুধটির অকার্যকারিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 20 কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। তাই স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতেও যদি ম্যালেরিয়া জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে, তাহলে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়ার আজেরিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন যে হাসাকে প্রদেশের তাল তামার এলাকার বেশ কতগুলো গ্রাম থেকে প্রায় 200 মতো লোককে অভিযান চালিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। অপহৃতদের মধ্যে রয়েছেন মহিলা, শিশু, ধর্মযাজক এবং বয়োজ্যেষ্ঠরা। আইসিল জঙ্গিরা গ্রামগুলিকে ঘিরে রেখেছে, এরই মধ্যে আটকে পড়েছেন শত শত অন্যান্য সাধারণ নাগরিক। এসব সম্প্রদায়ের স্থানীয় সেনারা তাদের জীবন রক্ষার্থে আইসিলদের সঙ্গে লড়ে যাচ্ছেন। আইসিল জঙ্গিরা তাদের ঘরবাড়ি এবং গির্জাসমূহ পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে এবং এই সহিংসতায় 3,000-এর বেশি জনগণ বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্র সরকার অনতিবিলম্বে এবং বিনা শর্তে আইসিল কর্তৃক অপহৃত সকল নাগরিকদের মুক্তির দাবি জানাচ্ছে। খ্রিস্টানদের প্রতি আইসিল সন্ত্রাসীদের সর্বসাম্প্রতিক হামলা তাদের বিশ্বাসের বিরোধিতাকারীদের প্রতি তারা যে কতটা বর্বর এবং অমানবিক হতে পারে তারই শুধু এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইসিল সন্ত্রাসীরা সকল ধর্মের নিরীহ জনগণ এবং বেশিরভাগ মুসলমান জনগোষ্ঠীর উপরই তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। এই অঞ্চলের সকল ধর্মীয় বিশ্বাসী জনগণ এবং ধর্মীয় নেতারা গণহত্যা, ধর্ষণ, যৌন দাসত্ব, চাবুক মারা, পাথর নিক্ষেপ, ক্রুশবিদ্ধ অত্যাচার এবং জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর সহ আইসিল জঙ্গিদের বর্বরতার নিন্দা করে একাত্মতা ঘোষণা করেছেন। আইসিল গোষ্ঠীরা এই এলাকায় বসবাসরত খ্রিস্টানদের হয় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে, ধর্মীয় কর প্রদান করতে অথবা মৃত্যুর মুখোমুখি হতে বাধ্য করেছে। পরিতাপের বিষয় এই যে সিরীয় জনগণ শুধুমাত্র আইসিল জঙ্গিদের বর্বরতার মুখোমুখি হননি, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অব্যাহত ত্রাসেরও তারা শিকার হয়েছেন। আসাদ প্রশাসন সাম্প্রতিক সময় আলেপ্পোতে বিমান ও ব্যারেল বোমা হামলা বৃদ্ধি করেছে। আসাদ সরকার দামেস্কের শহরতলির পূর্বাঞ্চলীয় ঘোতা এবং দোমাতে এখনও অবরোধ অব্যাহত রেখেছে এবং জরুরি মানবিক সাহায্য যাদের প্রয়োজন তাদের সাহায্য তৎপরতা বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ তদন্ত কমিশন তাদের সর্বসাম্প্রতিক রিপোর্টে সিরীয় জনগণের অবনতি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন যে জনগণ অব্যাহতভাবে আসাদ সরকারের বিমান বোমা হামলা, ব্যারেল বোমা হামলা, জোরপূর্বক আটক, নিপীড়ন, যৌন সহিংসতা এবং হত্যার শিকার হচ্ছেন। আসাদ সরকার আইসিল সন্ত্রাসী গোষ্ঠীর মতোই এসব অপরাধের মাধ্যমে জনগণের প্রতি পরিপূর্ণ অশ্রদ্ধা জানাচ্ছে। এ ধরনের ভয়ভীতি বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আইসিল সন্ত্রাসীদের পরাস্ত করতে আন্তর্জাতিক জোটকে নেতৃত্ব প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো যায় যা রক্তপাত বন্ধে এবং সকল সিরীয় জনগণের জন্য ভবিষ্যতের স্বাধীনতা, সুবিচার এবং মর্যাদা নিশ্চিত করবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন, জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি এখন উপস্থাপন করছেন সেলিম হোসেন।
চিঠিপত্রের অনুষ্ঠান মিতালিতে স্বাগত জানাচ্ছি, আমি সেলিম হোসেন। আশা করি আপনারা ভালো আছেন। বছরের শেষ দিকে অধিকাংশ শ্রোতাই আমাদের কাছে চিঠি লিখেছেন নতুন বছরের ক্যালেন্ডারের জন্য। আসরের শেষে আপনাদের চিঠির প্রাপ্তি স্বীকার করব। রুহুল কুদ্দুস চৌধুরী দিনাজপুরের খানসামা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ চিঠিপত্র বিভাগকে রেডিও শ্রোতাদের লিপিকামুখী করার জন্য। সত্যি বলেছেন ভাই রুহুল কুদ্দুস, প্রযুক্তির আধুনিকায়নে হাতে কলমে লেখার অভ্যাস কমে যাচ্ছে আমাদের। এর মধ্যেও আপনারা যে চিঠি লিখে আমাদেরকে আপনাদের মনের কথা জানাচ্ছেন সেজন্য অজস্র ধন্যবাদ। আপনিও লিখতে থাকুন। বাংলাদেশের নওগাঁ জেলা ও থানার সান্তাহার শাহপুর কেপাড়া থেকে সোর্স অফ নলেজ ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম মাস্টার আপনিও ক্যালেন্ডারের জন্য অনুরোধ করেছেন। আপনি একটি প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্রে ভিক্ষুক আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আসলে ভাই রফিকুল ইসলাম, যে অর্থে আপনি ভিক্ষুক বলতে চাচ্ছেন, যুক্তরাষ্ট্রে যাদেরকে দেখা যায় তাদেরকে ভিক্ষুক সেই অর্থে বলা যাবে কিনা জানি না, তবে সাধারণভাবে এদেরকে বলা হয় হোমলেস বা গৃহহীন। অনেকেই পরিবার থেকে বেরিয়ে স্বেচ্ছায় রাস্তাঘাটে জীবনযাপন করেন, মানুষের কাছ থেকে পয়সা নিয়ে বেঁচে থাকেন। আমরা ভিক্ষুক বলতে যা বুঝি আসলে এরা তা নয়। ভারতের নয়াদিল্লির বিন্দাপুর থেকে সৌভিক খামরুই ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিসকে। ধন্যবাদ সৌভিক, আপনাকেও আমরা নববর্ষ এবং ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। ক্যালেন্ডারের জন্য যারা অনুরোধ পাঠিয়েছেন তাদের কয়েকজনের নাম ঠিকানা বলছি। ভারতের গৌহাটি বড়ুয়া রোড লক্ষ্মীপাত রুদ্র ভবন থেকে মিসেস শুভম শর্মা, চিটাগাংয়ের রাউজান পৌরসভার থানা রোড থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন সাঈদ, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের দোহাগুড়ি অধিকারী খড়িবাড়ি থেকে বিপ্লব সিংহা, বর্ধমানের সমুদ্রগড় হাটশিমলা উত্তরপাড়ার শর্টওয়েভ ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের প্রদীপ বসাক, আপনারা সকলেই নতুন বছরের ক্যালেন্ডারের জন্য অনুরোধ পাঠিয়েছেন। ক্যালেন্ডার আসলেই আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। চিঠি লেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ এখন শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
বাংলাদেশে আমেরিকান নাগরিক লেখক ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার দায়ে অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন যাতে তারা পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকাগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে। সেখানে গত এক বছরের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
In Crimea and in the separatist control areas of eastern Ukraine, men, women and children are being killed.
তিনি বলছিলেন, ক্রাইমিয়া এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, শিকার হচ্ছে যৌন নিপীড়নের, সেই সঙ্গে তাদের বন্দি করা হচ্ছে, পণের জন্য অপহরণ করা হচ্ছে, শ্রমে বাধ্য করা হচ্ছে এবং শুধুমাত্র তাদের পরিচয় ও বিশ্বাসের কারণে তারা শাস্তি পাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এর ওপর আলোকপাত করতে হবে এবং যারা এই মানবাধিকার লঙ্ঘন করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সোমবার কেরি জেনিভাতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য রাখেন। এর আগে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। মিস্টার লাভরভ ওই মানবাধিকার ফোরামে বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অবশ্য তিনি কিয়েভকে আহ্বান জানিয়েছেন যাতে তারা উগ্রপন্থা থেকে সরে দাঁড়ায়। সোমবার জাতিসংঘের ওই মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের পক্ষে বলেছেন ওই দেশের ওপর যেভাবে জোর দেওয়া হচ্ছে তাতে সুস্পষ্টভাবেই অসমতা নজরে পড়ে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে ইসরায়েলপন্থী দলের সম্মেলনে ভাষণ দেন এবং মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তব্য রাখবেন। জেনিভাতে বক্তব্য দানকালে মিস্টার কেরি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে আনে জাতিসংঘের ওই পরিষদের ভূমিকার কথা উল্লেখ করেন। অবশ্য তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলকে কেন সবসময় সমাধানের পথ বাতলাতে হবে। তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্রকে নিয়মিত অগ্রহণযোগ্য এবং বিচ্ছিন্ন করে তোলার চেষ্টা তারা সমর্থন করেন না। তিনি আরও বলেছেন, মানবাধিকার প্রশ্নে কোনো দেশেরই পার পাওয়া উচিত নয়, কিন্তু কোনো দেশেরই ভিত্তিহীন পক্ষপাতিত্বের শিকার হওয়াটাও ঠিক হবে না। সোমবার বাগদাদের উত্তরে একটি গুরুত্বপূর্ণ এলাকায় ইরাকি বাহিনী এবং মিলিশিয়া যোদ্ধারা ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে। ব্যাপক প্রচারিত তিক্রিত শহর পুনর্দখলের অভিযানের অংশ হিসেবে তারা এই হামলা চালাল। সামরিক কমান্ডাররা বলেছেন, ইরাকের বিমান বাহিনী হামলা চালায় এবং পদাতিক বাহিনী নানা দিক থেকে আক্রমণ পরিচালনা করে। জুন থেকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে রয়েছে তিক্রিত। ওই সময়টাতেই উত্তর ইরাকে ইসলামিক স্টেট আগ্রাসন চালায়। তারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মজুলেরও দখল নেয়। শহরটি তিক্রিতের সালাদিন প্রদেশের উত্তরে অবস্থিত। প্রধানমন্ত্রী আলাবাদি রোববার হামলা শুরুর ঘোষণা দেন। তিনি টিকরিট এবং সালাদি পুনর্দখলের প্রচেষ্টা সরেজমিনে দেখার জন্য সামারা সফর করেন। উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সোমবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবেই তাদের এই পদক্ষেপ। পিয়ংইয়ং হুঁশিয়ার করে দিয়ে বলেছে তারা ক্ষমাহীনভাবেই শত্রুর ওপর আঘাত হানবে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার বন্দরনগর নামপুর 490 কিলোমিটার দূরে পূর্ব সাগরে গিয়ে পড়ে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবিনস্কি, স্টুডিওতে প্রযোজক ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.